আশা মুছে বিভোর রেখো তব প্রেমে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় আকا মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পাবে যে আমার উপর অধিক দরুদে পাক পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার অবস্থার প্রতি আপন দয়া করুক, আপন অনুগ্রহ দান করুক এবং আমাদের সবার অভ্যাসের মধ্যে যে ঘাটতি রয়েছে তা দূর করে আমাদের অভ্যাসকে ভালো করে দিয়ে আল্লাহ তাতে বরকত দান করুন, আমিন বিজাহিন নবিয়িল আমিন। আজকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের প্রোগ্রামে বদরের যুদ্ধ নিয়ে কিছু আলোচনা করব এবং হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আলোচনা প্রোগ্রামের মধ্যে করে আমাদের কবর আখিরাতের কল্যাণের ব্যবস্থা করব। প্রথমত বদরের যুদ্ধ সম্পর্কে বলি এবং বদরের যুদ্ধ এটা সত্য মিথ্যার মধ্যে লড়াই ছিল, যে যুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে মহান বিজয় দান করেছেন, ইসলামের বিজয় হল এবং ইসলামের শত্রুদের চেহারা মলিন হয়ে গেল বদরের যুদ্ধের পর। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুকাররম শাফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার মোবারক সাথীদেরকে এমন সাহায্য করলেন যে আজও পর্যন্ত পৃথিবীর মানুষ ঘটনাবলী পড়ে আঙ্গুল মুখে রাখেন। সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান সে সময়ে নিজেদের যে প্রাণ উৎসর্গ আত্মত্যাগের দৃশ্য দেখালেন এবং সাহাবাই কিরামদের নিকট নবীর আনুগত্যের অনুপ্রেরণা ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সামনে তারা যে সম্পর্কের বহিঃপ্রকাশ করলেন আমি চাই সেগুলো হতে কিছু দিক আলোচনা করতে এবং সেগুলো দেখে আমরা নিজেদের উপর গবেষণা করি আমাদের মধ্যে কি নবীর আনুগত্যের এমন প্রেরণা আছে, আল্লাহ আমাদের নসিব করুক। মুহাজিরিনগণ নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং আনসারগণও ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা সময়ে আনসার সাহাবাই কিরামদের দিকে তাকিয়ে রইলেন এবং তার কারণ হলো এই যে আনসার সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন তা এভাবে করেছিলেন যদি কুরাইশের কাফিরগণ মদিনা মুনাওয়ারায় আক্রমণ করে তাহলে আনসার সাহাবাগণ তাদেরকে প্রতিহত করবেন, যেহেতু এটা মদিনায় মুনাওয়ারার বাহিরের বিষয় ছিল এবং সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো আনসার সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ানের দিকে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম যখন দেখলেন তখন তারা কিভাবে এ কথাটি প্রকাশ করলেন, আনসারদের মধ্য হতে খজরজ গোত্রের সর্দার হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মুস্তাফা দৃষ্টি আমাদের উপর পড়ছে, নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের দেখছেন, তখন তিনি দাঁড়িয়ে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইঙ্গিত কি আমাদের দিকে, আল্লাহর শপথ আমরা হলাম সে প্রাণ উৎসর্গকারী, যদি আপনার আদেশ হয় তবে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। তেমনিভাবে আনসারদের মধ্য হতে প্রভাবশালী সর্দার হযরত মিগদাদ বিন আসাদ আগ্রহের সাথে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হযরত মুসা আলাইহি সালামের উম্মতের ন্যায় এমনটি বলবো না যে আপনি এবং আপনার খোদা গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা আপনার ডানে বামে সামনে পেছনে যুদ্ধ করব। এবং আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই দুইজন সর্দারের এমন আগ্রহ বক্তব্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক আনন্দে চমকে উঠল, সুবহানাল্লাহ এমনই হলো নিয়ম, এমনই হলো মুস্তাফার আনুগত্যের আগ্রহ। চিন্তা করি আমাদের মধ্যে কি এ ধরনের আগ্রহ আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের হুকুমও রয়েছে, অনুসরণের হুকুমও রয়েছে, অনুকরণের হুকুমও রয়েছে। আনুগত্য হলো এই যে কথা মান্য করা, এবং অনুসরণের মধ্যে এই বিষয়টি রয়েছে যে যেখানে কদম এসেছে সেখানেই কদম রেখে চলতে থাকা, একেবারে পদাঙ্ক অনুসরণ করে চলতে থাকা, এই হল অনুসরণের বিষয়বস্তু এবং মর্মার্থ যা বয়ান করা হল। আমাদের মধ্যে যদি আগ্রহ থাকে তবে আল্লাহর শুকর আদায় করুন, যদি না থাকে তবে এমন আগ্রহ আমাদের মধ্যে থাকা উচিত। এবং মনে রাখবেন যে যিনি মুস্তাফার আনুগত্য গ্রহণ করবেন তিনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, এবং যিনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন আল্লাহ করিম পাপসমূহ ক্ষমা করে দিবেন। কুরআনুল করিমের এক স্থানে ইরশাদ করেন, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলুন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তোমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মাহবুব হতে চাও, ভালোবাসতে চাও,
ফাত্তাবিউনি,
তাহলে আমার অনুগত্য করো, আমার অনুসরণ করো।
ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম,
তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। তাই যারা মুস্তাফার আনুগত্য করেছেন, যারা মুস্তাফার অনুকরণ করেছেন, দুনিয়ার মধ্যে কেমন মর্যাদা লাভ করেছেন! আল্লাহু আকবার। এক তো হলো এই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সংস্পর্শে আসলেন, তারা সাহাবাই কিরাম হিসেবে স্বীকৃত লাভ করেন এবং এমন মর্যাদা লাভ করলেন যে তাদেরকে হেদায়েতের নক্ষত্র বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমার সাহাবাগণ নক্ষত্র সমতুল্য, যার অনুসরণ করবে হিদায়ত পাবে, তাদেরকে হিদায়তের নক্ষত্র বলা হয়েছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে এবং অনুকরণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহা,
আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট। মুস্তাফার আনুগত্যের কারণে মানুষ সর্বদা লাভের মধ্যে থাকে, সুন্নাতেই সম্মান রয়েছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের বাণীর উপর আমল করবে, আনুগত্য করবে, দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনকারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নিগরানের সুরা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহ।
এবং বদরের যুদ্ধ সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে আজ, সেটার সাথে সম্পৃক্ত রয়েছে, তাই সে সম্পর্কে আমি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আকা করিমের প্রতি আনুগত্য সম্পর্কে যে আগ্রহ ছিল তা আমি দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করলাম। এর সাথে এই বিষয়ের উপর আসছি, আমরা নিজেরাই অ্যানালাইসিস করি যে মুস্তাফার আনুগত্যর কথা যখন আসে তখন আমরা সেটা কি কম্প্রোমাইজ করি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো, তার বাণীগুলো প্রেফার করি, সেটা আমরা চিন্তা করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সাফল্যের পথ রসুলের আনুগত্যের মধ্যে। যে দুনিয়ায় সফল হতে চায় সাফল্যের জন্য চিন্তা করে, সফলতার দিকে যদি মনোযোগী হয়, তার উচিত সে যেন রসুলের আনুগত্য গ্রহণ করেন, তা বাস্তবায়ন করেন এবং তার উপর সারা জীবন আমল করেন, এবং এগুলো সবই হল ভালোবাসার দাবি, নবীর ইশকের দাবি। যারা নবীর ইশকের কথা বলেন তাদেরকে যদি এ কথা বলা হয় আপনারা এর প্রমাণ দিন, এর দাবি পূরণ করুন, তার মধ্যে একটি হল রাসুলের আনুগত্য, রাসুলের অনুসরণ, রাসুলের ভালোবাসা। এবং যারা আল্লাহর ভালোবাসা চায় তাদের জন্য পথ এটাই। রাসুলের আনুগত্যের মধ্যে সব কিছু নিহিত, রাসুলের অনুকরণের মধ্যে সব কিছু নিহিত। যে আল্লাহর রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য,
তিনি আল্লাহর অনুগত্য করলেন।
তো বদরের যুদ্ধ ছিল মূলত প্র্যাকটিক্যাল একটা প্রমাণ, কিভাবে
জি
রাসুলের আনুগত্য অনুকরণ এবং রাসুলের ভালোবাসা এবং রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর প্রাণ উৎসর্গ করার আগ্রহ উদ্দীপনা ছিল, অর্থাৎ এমন একজন সাহাবা যিনি আহত হয়েছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা প্রশ্ন করলেন, আমি পড়েছিলাম, অবাক হলাম, বলতে পারেন কিছুক্ষণ সময়ের জন্য আমি চিন্তায় পড়লাম, তাদের আগ্রহ কেমন ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি শহীদ হওয়া থেকে বাদ পড়েছি, আমি এমন উক্তি পড়েছি সিরাতে মুস্তাফায়, বদরের যুদ্ধ অধ্যায়ে। আকা, আমি কি শহীদ হওয়া থেকে বাদ পড়েছি? আমি কি শহীদ হব না? আমি চিন্তা করছিলাম ইকবালের সে কবিতা।
শাহাদাতে মতলুব মকসুদ মুমিন না মালে গনিবা না কিশ্বর কুশাই।
শাহাদাত, এটা মুমিনদের জন্য লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, আমি যেন আল্লাহর পথে শহীদ হয়ে যাই। তার দৃষ্টি না গনিবতের মালের প্রতি, না বাহবার প্রতি। তার দৃষ্টি গনিবতের মালের প্রতিও না, কোনো প্রসিদ্ধির উপরও না, কোনো পদবী বা জিনিসের উপরও না। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করে থাকেন। বদরের যুদ্ধকে এভাবে মনে করুন যে আল্লাহর মোহাব্বত, ইসলামের মোহাব্বত, দিনের মোহাব্বত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বয়ানের উপর একটি সুন্দর ঘটনা। যদি আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, দিনের মোহাব্বত সেগুলো দেখা, অতঃপর আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ এর যে বাস্তব প্রমাণ বদরের যুদ্ধে দেখা গিয়েছিল, মোহাব্বত আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, সামনে যে ছিল এটাই দেখা হতো সে আল্লাহ এবং তার রসুলের সাথে ভালোবাসা পোষণকারী নাকি আল্লাহ এবং তার রসুলের শত্রু। এই যে বদরের যুদ্ধের ঘটনা ছিল, বদরের যুদ্ধ 17 রমজানুল মুবারক, আমরা প্রায় সময় এটা বলে থাকি, এটাই সেই ঘটনা যতদিন পৃথিবী থাকবে ততদিন কাফিররা তাদের পরাজয়ের কথা ভুলবে না। তারা এমনভাবে পরাজয় হয়েছিল যা কখনো কাফিররাও ভুলবে না। এটা সেই বিজয় ছিল মুসলমানেরাও ভুলবে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখুন নবীর আনুগত্যের আগ্রহের যে বিনিময় মুসলমানরা কিভাবে লাভ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে কেমন চমৎকার বিজয় দান করলেন, ইসলাম এবং মুসলমানের নাম সমগ্র জগতে প্রতিধ্বনিত হয়ে উঠল।
মূলত সেটা এমন একটা সূচনা হয়ে গেল, কাফিররা এসেছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মাযাল্লাহ। কিন্তু যখন সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম মক্কার কাফিরদের সর্দারদের নাম জানতে পারলেন, তখন আকা নিজের গোলামদেরকে ইরশাদ করেন, মক্কার কাফিররা, তারা তোমাদের কদমের নিচে এসে অসম্মানের মৃত্যু পেল। কাফিররা একে একে করে সবাই জাহান্নামবাসী হল। তো সে ব্যাপারটি ভিন্ন ছিল, আর যে গ্রেফতার হলো, যা কিছু হলো, তো এসব কিছু আল্লাহ তাআলার সাহায্য হয়েছে, অতঃপর ফিরিস্তাদের সাহায্য। এটা সেই যুদ্ধ, আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে সাহায্য করেছেন। প্রথমে 1,000 আসলো, তারপর 3,000 আসলো, তারপর 5,000-এর মাধ্যমে আল্লাহ তাআলা আপন মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে সাহায্য করেছেন, এবং এই সাহায্য কোরআনে কারিমেও আছে।
সুবহানাল্লাহ, খুবই চমৎকার আলোচনা হলো। হাজি সাহেব, আমি একটা পয়েন্টের উপর আসতে চাই। আপনি দেখুন, সাহাবাই কিরাম আলিহি মুরিদওয়ান যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে সামনে রাখ। অভাবে থাকুক, স্বচ্ছলতা থাকুক, আরামে থাকুক, সমস্যায় থাকুক, আপনার কি মনে হয় না আমাদের সমাজের মানুষেরা ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলোর আনুগত্য অনুসরণের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে থাকে?
মূলত দেখুন, এমন হচ্ছে যেহেতু জ্ঞানের স্বল্পতা, অভিজ্ঞতার স্বল্পতা, আর আমরা ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানে এই কথা বলে আসছি যে শিক্ষার অভাব, আমাদেরকে এ ব্যাপারে শিক্ষা দেওয়া হয় না। যেমন আপনি আজ এসএসসি শিক্ষার্থীর কাছে চলে যান, সে এর জন্য 10 বছর অধ্যয়ন করেছে, ইভেন সরি টু সে 14-15-16 বছর পর্যন্ত যদি শিক্ষাও গ্রহণ করে, আর যদি তাকে বলা হয় বদরের যুদ্ধ সম্পর্কে কিছু বলতে, বললে বদরের যুদ্ধ সম্পর্কে কি জানতে চায় তা বললে, সে বেচারা বলতেও পারবে না। কিতাবের মধ্যে যা পড়েছে তা পাশ করার জন্য পড়েছে, আর যা পড়ার তাই পড়েছে না, এর জন্য ক্লাসের মধ্যে ইমানকে উদ্দীপ্ত করার জন্য, ইমানের মর্যাদার জন্য, ইমানের চেতনার জন্য, ইমানের আগ্রহের জন্য এ জাতীয় কোনো ক্লাস বা লেকচার হয়ে থাকে, তবে তা স্টুডেন্টদের মাঝে দীর্ঘকাল মনে থাকবে। কেননা এই ধরনের বিষয় আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, আর হচ্ছেও না, ঘর থেকেও পাচ্ছে না, ঘরের মধ্যে এমন পরিবেশ নেই। এবং সেখানে যে আনুগত্যের আগ্রহ মিলে রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফরমানের উপর, সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে পাকে রয়েছে, এই মাহবুব তোমাদেরকে যা প্রদান করেছেন, যা দিয়েছে তা নিয়ে নাও এবং যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। এটা সম্পূর্ণ একটি বয়ান যে রসুলে পাক সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে কোন বিষয় থেকে নিষেধ করেছেন এবং কোন জিনিস থেকে বিরত, কি দিয়েছেন এবং কোন বিষয় থেকে বিরত রেখেছেন। যে এটা পুরো একটা সালমান ভাই টপিক যা আমাদের সিলেবাসের বইগুলোতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। যদি এই ধরনের কিছু বিষয় সিলেবাসের বইগুলোতে অন্তর্ভুক্ত থাকে তা এতটা গভীর নয় আর এ ব্যাপারে তেমন কোনো প্রিপারেশন নেই এবং সেগুলো এভাবে পড়ানো আর বোঝানোর মতো অভিজ্ঞতা সম্পন্ন লোকের অভাব রয়েছে। আমরাও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি এবং জেনেছি। আমরাও যখন দাওয়াত ইসলামের পরিবেশে এসে ইসলাম ও দ্বীনের কথাগুলো পড়েছি তখন আমাদের মধ্যে প্রশ্ন জাগলো, স্কুল কলেজে আমরা কি পড়লাম? যদি সেখানে এমন কোনো বিষয় থাকতো তবে আমাদেরকে কেন বলা হয়নি, আমাদেরকে কেন বয়ান করা হয়নি? টিচার্সদেরকে অর্থাৎ এ জাতীয় টপিকের উপর কেন এভাবে প্রিপারেশন দেয়া হয়নি? জি ভাই, আপনাকে এই টপিকগুলো এই ধরনের আন্দাজ স্টুডেন্টদেরকে বয়ান করতে হবে। তো এই যে উইকনেস আমাদের সোসাইটিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তা পরিবর্তন করা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আসবে না, যে আগ্রহের কথা আপনি বলছেন কিন্তু অন্যান্য বিষয়গুলো তো আসছে, কিন্তু যে বিষয়গুলো মিসিং তার সুস্পষ্ট তালিকা রয়েছে।
ঠিক বলেছেন হাজি সাহেব। আপনি দেখুন, কোনো কোনো লোক অপরের সাথে কম্প্রোমাইজ করে, কখনো নেশার অভ্যাসের শিকার হয়ে পড়ে। ইসলাম নেশা হতে বিরত রাখে, কিন্তু সে কী করে? বন্ধুদের সাথে ওঠা বসা করে। ভাই, দুই একবার করলে কি হবে, এটা ট্রাই করে নাও, এটা করো, ওটা করো, এভাবে যখন সে নেশার সড়কের গাড়িতে চড়ে, অতপর এক তো স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, অতপর ইমেজ নষ্ট হয়ে যায়, অতপর সম্মান শেষ হয়ে যায়, এবং অ্যাট দ্য এন্ড লোকটি চোর হয়ে যায়, আর সমাজের মধ্যে তার যে পরিচয় হয় খুবই অবর্ণনীয় ধরনের হয়, তাকে ময়লার স্তূপের উপর পড়ে থাকতে দেখতে পাবেন। তাই আপনি কি বলবেন, কিভাবে নেশার জগৎ থেকে রক্ষা করা যায়?
সংস্পর্শের কারণে নেশার প্রতি ধাবিত হয় তা আমি লক্ষ্য করেছি। শুরুর দিকে কোনো ছেলেকে দেখলে আপনার মনে হবে না সে নেশা করে না, কিন্তু যতই এইভাবে বুঝুন, ব্যাপারসবের মানুষ রয়েছে এবং অযথা ও গুনাহের প্রতি আসক্ত যাদের স্বভাব রয়েছে, যারা নামাজ পড়ে না, আর এভাবে পার্টি, এভাবে দাওয়াতে, এভাবে ফাংশন, যত অধিক হারে নারী পুরুষের মিলন বেলা বসে, হৈ হুল্লোর হয়, শুরুতেই কোল্ড ড্রিঙ্কস এর নামে হয়, অতপর ড্রিঙ্কসের নামে হয়, অতপর অ্যালকোহল ড্রিঙ্কসের নামে হয়, অতপর নামি দামি মদের নামে চলে আসে, অতপর সেখানে কোনো একটা কক্ষে জুয়া খেলার আসর বসে, অতপর কোনো একটা কক্ষে বসে নেশা করা হয়, এবং সেখানে নেশা সাপ্লাইকারী যুবকদের জন্য অনেক দোকান বসানো হয়। যুবকরা তো এইসব জিনিসই চায় এবং তারা অপচয় করার জন্য পকেট ভর্তি টাকা নিয়ে আসে। তো এখানে নেশা সাপ্লাইকারীদের জন্য অনেক বিলাসবহুল দোকান বসানো হয়, অনেক বিলাসবহুল মার্কেট, তাদের গ্রাহক রয়েছে। প্রথমত দুই একজনকে নেশা করানো হয়, অতঃপর তাদেরকে গ্রাহক বানানো, তোমরা যদি নিয়ে আসো তবে তোমরা দুই একটা ফ্রি পাবে, তাদেরকে ফ্রি দেওয়া হবে, কাস্টমার বানাবে, গ্রাহক বানাবে, এতে মেয়েদেরকেও জড়ানো হয়, ছেলেদেরকেও হয়। এর যে ভিত্তি তৈরি হলো সংস্পর্শের কারণে, শুরুতে আনন্দ দেখা যায়, পরবর্তীতে বিপদে পরিণত হয়। এমন নয় যে নেশা অভ্যস্ত লোক আনন্দিত, সুখী নয়, সে দুঃখী, সে অসন্তুষ্ট, তার ফ্যামিলিকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছে, সে ক্যারেক্টার নিয়ে কষ্টের মধ্যে রয়েছে, নিজের কর্মকাণ্ড নিয়ে কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু মূলত যেমন কুজলি এমন একটা জিনিস যার কষ্ট দেরিতে আসে কিন্তু চুলকানোর প্রয়োজন হয়ে পড়ে, এইভাবে প্রথম পর্যায়ে গুনাহের অভ্যাস হালকা মনে হয়, যখন আরম্ভ হয় আপনি এভাবে করতে থাকেন তখন আপনার সামান্য আরামবোধ হয়, প্রথম পর্যায়ে ভালো লাগে, আপনি বারংবার চুলকাতে থাকবেন, লাল হয়ে যাবে, ঠিক আছে, কুজলি তার জায়গায় আছে, তার ভেতরে কষ্ট হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে, হাত ঘোরানো ছাড়া আপনি শান্তি পাচ্ছেন না, কিন্তু কষ্ট বৃদ্ধি পাচ্ছে, এটা শুরুতে ভালো লাগে, পরবর্তীতে কষ্টকর হয় এবং ব্যথা শুরু হয়, কিন্তু অভ্যাসটি দৃঢ় হতে থাকে। এর চিকিৎসা হল উত্তম সংস্পর্শ, উত্তম গ্যাদারিং, নামাজিদের সাথে, পরহেজগারদের সাথে, এগুলো ছাড় দেয়া যাবে না। এদেরকে যদি লাখবার বোঝান, যুবকদেরকে, ছেলে মেয়েদেরকে যারা অভ্যস্ত, আপনি কিছুদিনের জন্য, যেমন উদাহরণস্বরূপ কারো করোনা হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, যদি তার কোভিড পজিটিভ হলো তাকে কি করে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখে। এখন যার করোনা হলো তাকে কোয়ারেন্টাইনে রাখল। আমি বলবো যে নেশা পান করে নিজেকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখেন। এভাবে বুঝুন আমার করোনা হয়েছে। কোয়ারেন্টাইন করে নিজ ঘরে বন্দি আছি এবং অবশ্যই জামাতের সাথে নামাজ ইত্যাদির ব্যাপারে তাকে শরীয়ত অনুযায়ী পরামর্শ প্রদান করা উচিত, আমি আপনাকে বলছি। অতঃপর সে নিজেকে সবার থেকে যেন আলাদা রাখে। আমার আশা যে সে 12-14-15 দিনের মধ্যেই নিজেকে বিশুদ্ধভাবে থামিয়ে রাখেন, সম্ভবত সে থেমে যাবে। এরপর ইমিডিয়েটলি সংস্পর্শ বদলালে গ্যাদারিং পরিবর্তন করে একেবারে 100% আপনি সব ধরনের গ্যাদারিং এবং সংস্পর্শ হতে একেবারে ডিসকানেক্ট হয়ে যায়, মোবাইল থেকে তাদের নাম ইরেজ করে দেয়, কন্ট্যাক্ট ডিলেট করে দেয়, সব কিছু ব্লক করে দেয়, একেবারে শেষ করে দেয়। নিজের রোড পরিবর্তন করুন, গলি পরিবর্তন করুন, উঠা বসা পরিবর্তন করুন, নিজেকে বিজি রাখুন এবং ভালো নেককার উত্তম নামাজিদের সাথে উঠা বসা আরম্ভ করুন। সালমান ভাই, 1 মাস লাগবে না, ইনশাআল্লাহ তার অবস্থা পরিবর্তন হবে এবং তার অভ্যাস চলে যাবে। হ্যাঁ, সে যদি সেখানে আবার গিয়ে বসে এবং এটা মনে করে যে আমার পুরনো অভ্যাস চলে গিয়েছে, যদি সেখানে গিয়ে বসে তাহলে দ্বিতীয়বার সে অভ্যাসটি গ্রহণ করতে তার দেরি হবে না। কেননা তুলা তো তুলাই হয়, কেরোসিন তেল না লাগালে তবুও আগুনকে আকর্ষণ করবে।
ঠিক তাই,
আগুনকে আকর্ষণ করবে কটন তো।
জি অবশ্যই।
এই জন্য আমি সেই সব নেশা পানকারী পুরুষ এবং মহিলাদেরকে এটাই আরজ করব, যদি আপনারা চূড়ান্তভাবে এই ব্যাপারে সিরিয়াস হতে চান, আমি সর্বপ্রথম যেটা আরজ করেছিলাম, আপনি নিজেকে নিজে আইসোলেট রাখুন। এমন কিছু পদ্ধতি করুন, যা কিছু করবেন শরীয়তের মধ্যে থেকে করবেন। এর কোনো বিধিবিধান যদি মনে পড়ে এর উপর আমল করা উচিত বা না করা উচিত, এই ব্যাপারে মুফতি সাহেবদের সাথে আলোচনা করুন। এরপর আপনি সেই সময় নিজের কন্ট্যাক্টগুলো ডিলিট করুন, দাওয়াত ইসলামীর সংস্পর্শ চলে আসুন। মাশাআল্লাহ, খুবই ভালো সংস্পর্শ তো, ইনশাআল্লাহ এভাবে পুনরায় সেখানে যাবেন না। যদি পুনরায় যান তবে আপনার 2-4-5 মাসের পরিশ্রমকে নষ্ট করে দেবে। আমি গিয়েছিলাম সেসব প্রতিষ্ঠানে যারা নেশায় আসক্ত হয়, তো তারা এই সমস্যা বলেছিল যে 5-6 মাস পর্যন্ত বন্ধ রাখে, 5-6 মাস পর আবার জড়িয়ে পড়ে। মূলত তারা করে, কিন্তু যারা মেন তাদের সাথে বিজনেস করতে চাই, তারা তো নিজেদের গ্রাহক খোঁজেন। কাস্টমার কোথায় চলে গেল, গ্রাহক কোথায় চলে গেল, তারা গ্রাহকদেরকে খোঁজেন। তারা গ্রাহক খুঁজে তার সাথে যোগাযোগ করে, অতঃপর তাদেরকে প্রথমে দেওয়া হয় না, সঙ্গে নিয়ে আসেন, আপ্যায়ন করে, কিছু কোল্ড ড্রিঙ্কস পান করাবে, পুনরায় তাকে দ্বিতীয়বার ওই মজার মধ্যে ফেলবে এবং গ্রাহককে পাকা করবে। এরা হল অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কারোবারকারী লোক। আল্লাহ তাদের অনিষ্ট হতে আমাদের সবার প্রজন্মকে রক্ষা করুক, আল্লাহ আপনাকেও রক্ষা করুক।
আমিন আমিন। জি কল চালিয়ে দিন। জি,
ঢাকা হতে ইকবাল আত্তারি বলছি। সম্মানিত নিগ্রানে সুরা এবং সালমান ভাইয়ের অত্যন্ত প্রিয় চমৎকার অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক এই অনুষ্ঠানকে আরও বেশি উন্নত দান করুক। মাশাআল্লাহ, যেভাবে নিগ্রানে সুরা ডেইলি বেসে বিভিন্ন প্রকার টপিক নিয়ে এই অনুষ্ঠান করেন, এর দ্বারা এই অনুষ্ঠানের রুহানিয়তের মধ্যে আরও বরকত হয়। আমি নিগ্রানে সুরার খিদমতের মধ্যে আরজ করতে চাই যে হুজুর কোনো একদিন আমার দয়াল নবীর ক্যারেক্টার, জীবনযাপনের সুন্নতসমূহ এবং ব্যবসা করার ধরন ও এই অনুষ্ঠানে যদি বয়ান করা হয় আপনার নিকট, এটাও আরজ করতে চাই যে একবার কোনো একটা ঘটনা যদি হজের সময় সম্মুখীন হয়ে থাকে, তা যদি আপনার স্মরণ থাকে, তবে আশেকানে রসুলদের সামনে অন্তর খুশি করার জন্য বয়ান করেন, তবে মদিনা মদিনা হয়ে যাবে।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক, আমাদের যতগুলো বিষয় হয়েছে তার মধ্যে কোথাও না কোথাও সরকারের অভ্যাস মুবারক উত্তম আলোচনা করার চেষ্টা করেছি, এটাই আমাদের বেসিক। এমনই, এবং হজের যে ঘটনার কথা আপনি বলছেন সেটা আমার মনে পড়ছে না, আপনি কোন ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন?
জি, আকা করিমের সুন্দর আলোচনা হয়েছে। তো নবী পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি নিঃস্বদের বোঝা উঠাতেন, এমন মোবারক অভ্যাস তার মাঝে ছিল। আমরাও সমাজের কোনো বয়স্ক লোককে দেখি, আমরা তার বোঝা উঠাতে না পারি, কমপক্ষে তার জন্য জায়গা খালি করে দিতে পারি। সিভিক সেন্সের মধ্যে এটাও এসেছে যে যারা এল্ডার সিটিজেন রয়েছেন তাদেরকে সম্মান করতে হবে। তারা যদিও মাঝখানে দাঁড়ায়, তাদেরকে ধাক্কা দেয়া যাবে না, তাদেরকে লাইনের সামনে দাঁড় করিয়ে দিবেন। এ ব্যাপারে আপনি কি বলেন?
আমি মাঝে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমার পেছনে দশজন মানুষের পর এক বৃদ্ধ দাঁড়িয়েছিল। আমি বৃদ্ধকে দেখলাম, তো আমি বের হয়ে তাকে সামনে নিজের জায়গা দিতে চাই, তা ভিন্ন কথা, আমি তার স্থানে চলে যাব। কিন্তু আমি সেই বৃদ্ধকে সামনে এনে দাঁড় করাই, হুজুর সামনে চলে আসুন। তখন পেছনের নয়জনকে জিজ্ঞাসা করতে হবে যে জনাব, আমি এই বয়স্ক মানুষকে সামনে আনতে চাই, কেননা ইনি সেই নয়জনের আগে থাকার অধিকার রাখেন। তো এটিও মূলত কারো সাহায্য করা, নেকি করাও এক ধরনের ইলম থাকার প্রয়োজন। মানুষ তো করেন, জানতে পারলেন যে কারো সাথে ভালো করতে গেলেন কিন্তু তার নিজেরই ক্ষতি হল। যেমন শিশুদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল যে তিনি যখন শহরে প্রবেশ করতেন তখন শিশুদেরকে নিজের সাথে আরোহণ করে নিতেন এবং সাহাবাই কিরামদেরকে বলতেন, তোমরাও নিয়ে নাও, তুমি একে নাও, তুমি ওকে নাও। এখন আমি যদি নবীর এই সুন্নতটি আদায় করি, আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, কারো শিশুকে যদি মোটরসাইকেলের উপর বসাই তখন সবাই আমার পেছনে লাগবে এবং বলবে শিশু তুলে নিচ্ছে, শিশু তুলে নিচ্ছে। মূলত কিছু সুন্নত এমন যেগুলো মূলত সুন্নত, কিন্তু সেখানে পরিবেশ এবং স্থান সব কিছু লক্ষ্য করতে হবে, অন্যথায় এমন যেন না হয় সেখানে সমস্যার সম্মুখীন হতে হয়।
তার জন্য তো স্থান খালি করতে পারতেন,
স্থান শূন্য করতে পারেন,
করবেন না?
অবশ্যই স্থান দিন। আপনি বসে আছেন এবং কোনো ভদ্র মহিলা, যেমন উদাহরণস্বরূপ আপনি কোনো ক্লিনিকে বসে আছেন, ওয়েটিং রুমে বসে আছেন, এবং কোনো ভদ্র মহিলা যদি আসেন, বৃদ্ধ মহিলা আসেন, আপনি দাঁড়িয়ে তাকে জায়গা দিন, কোনো অসুবিধা নেই। বাসে যানবাহনে যদি থাকেন জায়গা দিন, কোনো অসুবিধা নেই। বরং স্বাস্থ্যবান মানুষও যদি হয় তিনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, পালাক্রমে বসেন। তাকে বসার জন্য অনুরোধ করাতে এমন যেন না হয় তাকে দশ মিনিটের জন্য অফার করলেন, তিনি এসে বসে পড়লেন, এমনও হয়। অতঃপর সমঝোতার মাধ্যমে যদি ইনশাআল্লাহ এই কাজটি করেন তবে উপকার হবে,
বরকত পাওয়া যাবে। জি, কল চালিয়ে দিন।
মাশাআল্লাহ, নিগরানে সুরার অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ চমৎকার। আমরা দেখিও নিগরানে সুরার কাছে আমার প্রশ্ন, যেমন সামনে মুর্শিদের ২৬ই বি শরীফ আসতেছে, তো আমাদের এই ২৬ই বি শরীফে কি করা উচিত, কিভাবে উদযাপন করা উচিত?
প্রায় দুই একদিন হতে ২৬ শরীফের প্রস্তুতি নিচ্ছি, তো এখন কয়েকদিন বাকি আছে। আমি যখন শেষ দশ দিনকে লক্ষ্য করি সালমান ভাই, শেষের দশ দিন তো একেবারে শেষের দশ দিন, সৌভাগ্যময়। একে তো আজই আমির আহলে সুন্নাত যখন দোয়া হতে অবসর নিলেন তখন কিছু আলোচনা হচ্ছিল, শাওয়ালুল মুকাররমের কিছু কথা হল, তখন তিনি ক্রন্দন করছিলেন। হ্যাঁ, রমজান তো শেষ হচ্ছে, রমজান চলে যাবে, তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন একেবারে নির্জনে, এটা একটি অবস্থা। রমজান মাস যেভাবে বিদায় নিচ্ছে অবস্থাও তেমন হচ্ছে, মাহে রমজান বিদায় নিচ্ছে, তো আল্লাহ আমাদেরকেও নসিব করুক। তো আজ একুশে রমজান, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় রাত এবং মাওলা আলীরও রাত, ২৩তম বিজয় রাত, ২৫তম বিজয় রাত, ২৬তম আমির আহলে সুন্নতের জন্মদিন, ২৭তম বড়ই বরকতময় এবং বিজয় রাত, এবং অধিকাংশ উলামাদের মতে কদরের রাত ২৯তম রাত। তো এই যে রাতগুলো আপনি দেখুন, তা ধারাবাহিকভাবে শেষে দশ রাতে এই সময় যে ইতেকাফ সংক্রান্ত যা হচ্ছে তা আপন স্থানে রয়েছে, কিন্তু এগুলো অনেক বরকতময় রাত হয়ে থাকে, অনেক কিছু রয়েছে। এই ব্যাপারে উৎসব প্রদান করা হয়েছে যে রমজান মাসের শেষে দশটি বিজয় রাত্রের মধ্যে কদরের রাত্রের অন্বেষণ করো।
জি, অবশ্যই।
তাই এই ২৬তম রাত্রে আমরা প্রচেষ্টা আরম্ভ করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া, এবং নতুন নতুন কালামও আসছে, আমিও পড়ব ইনশাআল্লাহ, ২৬তম দিবস পালন করব আল্লাহ যদি চান।
আপনার কালামও কি রেকর্ড হয়েছে?
না না, আমি পড়তে পারি না, আমার কণ্ঠও সুন্দর নয়, কিন্তু আমার কালাম পড়তে ভালো লাগে, কিন্তু আপনাদের মতো সুন্দর ভয়েস তো আমার নেই, কণ্ঠ সুন্দর হওয়াও জরুরি।
জি কল।
আমার প্রশ্ন হলো এই যে বর্তমান দেখা গিয়েছে যে মানুষকে যদি এটা বলা হয় যে আপনার এই কথায় আমি অনেক কষ্ট পেয়েছি, তো সেই লজ্জিত হওয়ার স্থলে এই উত্তর দিয়ে থাকেন যে এভাবে আপনার কথা বলা উচিত হয়নি, আপনি আমার মনে কষ্ট দিয়েছেন, তাই এই ব্যাপারে কিছু আলোকপাত করুন।
বলেছেন যে অন্তরে তো কষ্ট দিয়েছেন, আরো দুটি রুটি খেয়ে নিন।
না, মূলত দুটি রুটি খাওয়া নয়, এটা তাদের জানা উচিত যে এখন মন্দার সময়, এমন পরামর্শ দেওয়া উচিত নয়। আমির আলে সুনত খুবই সুন্দর পরামর্শ দেন, অর্ধেক রুটি কম খান, তো অন্য কেউ পাবেন, এখানে জিনিসের দাম অনেক বেশি, তাই উপকার হবে। কিন্তু কেউ যদি কারো মনে কষ্ট দেয়, তবে আরও বেশি কষ্ট পায়, তো এমন কথা না বলে সে যেন তার অন্তর খুশি করে আর ক্ষমা চেয়ে নেয়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন, দুনিয়াতে ক্ষমা চেয়ে নেবেন, এমন যেন না হয় কিয়ামতের দিন ফেঁসে যাবেন। আজ উম্মুল মুমিনীন সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমার ইচ্ছে হচ্ছে কিছু আপনাদের সামনে বয়ান করব। আমি খুবই চমৎকার একটি বিষয় পড়েছি। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি বলি যে তিনি সম্পূর্ণরূপে তাহাজ্জুদ আদায়কারী ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তাহাজ্জুদ ইশরাক ও দোহার নামাজ কখনো ছুটে যেত না। চিন্তা করুন নফলের প্রতি কেমন বাধ্যবাধকতা, তবে ফরজের কি অবস্থা হবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ কথা বয়ান করেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণরূপে তাহাজ্জুদ আদায়কারী ছিলেন এবং সম্পূর্ণরূপে ইশরাক ও দোহার নামাজ আদায় করতেন। তাই ইসলামী বন্ধুদের উচিত যে তারা যেন তার আদর্শের উপর আমল করেন। উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, সদকার কোনো বস্তুকে তুচ্ছ মনে করো না, কেননা এর মধ্যে হতে প্রত্যেকটি দানা কিয়ামতের দিন সাওয়াবের পাহাড়ের সাথে ওজন করা হবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ফকিরকে আঙ্গুরের দানা দিলেন, তো সে ফেরত দিল, তার দৃষ্টিতে হয়তো তুচ্ছ ছিল। উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি আল্লাহর সেই বাণী পড়নি?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
অনুবাদ, যে এক অনুপরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে। আঙ্গুরটির মধ্যে কতগুলো অনুকণা রয়েছে। এটা শুনে সে লোকটি আল্লাহর কাছে ক্ষমা চাইল, তাকে নেকির দাওয়াত দিলেন। এভাবে কোনো বস্তুকে তুচ্ছ মনে করা তিনি পছন্দ করেননি। হযরত সাইয়্যিদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আরজ করলাম, আকা, আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষকে? বলেন, আয়েশা। আমি আবার আরজ করলাম, পুরুষদের মধ্যে কে? বলেন, তার পিতা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কেমন মহাব্বতের পাত্র ছিলেন তার ধারণা এই কথা দ্বারাও নেওয়া যায়। একবার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্নেহের শাহজাদি বিবি ফাতেমাকে বলেন যে, রব্বে কাবার শপথ, তোমার পিতার কাছে আয়েশা অনেক প্রিয়, তোমার পিতা আয়েশাকে অনেক বেশি ভালোবাসে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেক অনেক সুন্দর বাণী ইরশাদ করেছেন এবং তার জীবনের অনেক অনেক সুন্দর দিকও রয়েছে। পারিবারিক বিষয় সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে তো আমার নিয়ত রয়েছে। মূলত বদর সংক্রান্ত পূর্ণ বয়ান করা উচিত, কিন্তু সুযোগ থাকা উচিত, খুবই অল্প বয়ান করেছি, এতটুকু দীর্ঘ আমি পড়িনি। তার কিছুটা বরকত লাভের জন্য পবিত্র আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি।
হাজি সাহেব, হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নসিহত করেছিলেন, যতক্ষণ পর্যন্ত কাপড়ের মধ্যে তালি লাগানো হবে না ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরাতন মনে করা যাবে না। এই হিসাবে যদি লক্ষ্য করা যায়, নিজেদের ব্যাপারেও লক্ষ্য করি, সামনে ঈদের দিনও আসছে, তার প্রস্তুতিও চলছে। মানুষের অভ্যাস হলো যে তাদের নতুন পোশাক চাই। কিন্তু যদি এটা দেখা যায় যে আমাদের এখানে 100 জনের মধ্যে সম্ভবত 99.99% মানুষ এমন হবে না যে কাপড়ের মধ্যে তালি লাগানোর মতো কোনো সুযোগ হয়েছে এবং তারা কাপড়ের মধ্যে তালি লাগিয়েছে, কাপড়গুলো এখনো ব্যবহারের উপযোগী রয়েছে, তারপরও কাপড় নিতে থাকে। এ সম্পর্কে আপনি কি বলেন?
দেখুন, সময় ও সুযোগ হিসেবে লোকেরা পোশাক ক্রয় করেন, দেখুন, কিন্তু এতে নিজের মধ্যে অভ্যাস রাখা উচিত। যদি পোশাক পুরাতন হয় এবং জোড়া তালি লাগানো হয়, তবে তুচ্ছ মনে না করা, এবং এমন না হয় যে আমাদের এখানে ফ্যাশনের সাথে সাথে পোশাকও পরিবর্তন করে নেন, এভাবে নিয়মিত পোশাক পরিবর্তন করে থাকেন, এবং সে ব্যাপারে যে খরচ হয় তা অনেক ব্যয়বহুল খরচ হয়ে থাকে। উম্মুল মুমিনিন সাইয়্যেদাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবায়ে কিরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকেও জোড়া তালি লাগাতেন। সে তালিযুক্ত পোশাক তাদের বিনয়ী, সাদাসিদে তাদের অল্পতুষ্টতা এবং রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল, এই ব্যাপারে তারা নিজেরাই উদাহরণ ছিলেন।
সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকেও নসিব করুক। হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যেবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও কাপড়ে
তিনি লাগাতেন,
তালি লাগানোর ব্যাপারে প্রমাণ রয়েছে। এখানে আমি আরেকটা বিষয় আরজ করতে চাই, যেমন ঘরের ইসলামী বোনেরা রয়েছেন, তাদের একটা অভ্যাস হলো যে নিজেদের উপর কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু নিজের সন্তানদের জন্য কম্প্রোমাইজ করতে পারি না। আমি কারোর নিকট জিজ্ঞাসা করেছি যে আপনি কি আপনার সন্তানদের জন্য ঈদের পোশাক ক্রয় করেছেন? তিনি বললেন জি। আমি ভাবলাম যে ইনি 1000-1200 টাকার মধ্যে হয়তো কিনেছেন। এতে আমার একটা নিয়ত তৈরি হলো, জিজ্ঞাসা করলাম কত টাকার কাপড় কিনেছেন। 4500 টাকা দিয়ে নিয়েছি। 4500 যখন বললেন তখন আমি অবাক হয়ে গেলাম। আপনি কি বলেন? হয়তো নিজের উপর কম্প্রোমাইজ করে নিলেন, নিজের জন্য কাপড় অধিক মূল্য দিয়ে নেন, কিন্তু সন্তানদের কাপড় এত বেশি মূল্য দিয়ে নেয়া?
মূলত নিজের পজিশনের উপর নিজেই ডিপেন্ড করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন, তবে সেই হিসাবে নিজেও পরিধান করুন, সন্তানদেরকেও করান। কাফনের ব্যাপারেও এমন রয়েছে, জুমা এবং ঈদের দিন যে পোশাক পরবেন সে মানের কাফন আপনার হওয়া উচিত। মানুষ এমন সচ্ছল হয়, আল্লাহর শুকরিয়া, এমন যদি ব্যবস্থা হয়, ডেফিনেটলি তিনি আপনার সন্তানের জন্য পোশাক কিনতে পারেন। তাদের উঠা বসা এমন স্থানে হয়ে থাকে, তাদেরকে সব কিছু লক্ষ্য রাখতে হয়,
কিন্তু নিজের উপর তো কম্প্রোমাইজ করবে না। যেমন তিনি এটা বলেন যে আমার পোশাক ময়লাযুক্ত, ভালো নয়, কিন্তু সন্তানদের পোশাক একেবারে চমৎকার হওয়া চাই। যদি তার কাছে এত কিছু থাকে, তবে নিজের জন্য উত্তম পোশাক নেওয়া উচিত।
কখনো এমন হয় সন্তানের জন্য ভালো কিছু ব্যবস্থা করেছে এবং নিজের জন্য করতে পারেনি। মা বাবারা তো সন্তানের জন্য কোরবানি দিয়ে থাকেন, তারা চায় সন্তানেরা ভালো পোশাক পরিধান করুক, কিন্তু মনে রাখবেন, মানুষ যেন নিজের চাদরের বাইরে পা না দেয়, সাদাসি দেখে কম্প্রোমাইজ না করেন, শরীয়ত বিরোধী পোশাক না বানাই। আপনাকে 2-3টা জিনিস আরজ করেছি,
মদিনা মদিনা,
চাদরের বাইরে পা টানবেন না, সাদা সিদেকে কম্প্রোমাইজ করবেন না, সাদা সিদেভাবে থাকুন, এবং অশ্লীল কোনো পোশাক পরবেন না এবং সন্তানকেও পরাবেন না। সেটা লক্ষ্য রাখবেন, সেটা লক্ষ্য রেখে ঈদের সময় বা এই জাতীয় প্রোগ্রামে আপনার সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন তো ঠিক আছে, আল্লাহ না করুক আপনার পজিশন নেই, তবে সন্তানের উচিত বড়দেরকে সহযোগিতা করা, জিদ না করা।
মদিনা মদিনা, জি কল।
হাজি সাহেব, বদরের যুদ্ধে কতজন সাহাবা ছিলেন এবং কাফির কতজন ছিল? কতজন সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন এবং কতজন কাফির মারা গেল তা আলোকপাত করুন। আমার এবং আমার পরিবারের সকলের ঈমান রক্ষা করার জন্য দোয়া করুন।
কাফর নয়, কাফির হয় এবং 313 সাহাবায়ে কিরাম এবং প্রায় 1000 নিকটবর্তী কাফিরদের সৈন্য দল ছিল। এরা যখন সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের সাথে মদিনা হতে বের হচ্ছিল, তখন তার কাছে না কোনো খাবার ছিল, না এমন কোনো যুদ্ধের সরঞ্জাম ছিল। সেটা মূলত কোনো যুদ্ধই ছিল না, বদরের যুদ্ধ, সেটা তো লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছিল। তারা বেরিয়েছিলেন অন্য উদ্দেশ্যে। যখন কাফিরা জানতে পারলেন যে এমন কিছু হচ্ছে, আর তারা যুদ্ধের সব সরঞ্জাম সাথে নিয়ে বেরিয়ে পড়ল। সেখানে মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সাথে আলোচনা করলেন, যুদ্ধের ঘটনা তখন সংঘটিত হল। অর্থাৎ যখন কাফিলা মদিনা পাক হতে বের হয়েছিল, তো এমন অবস্থা ছিল না এখানে বদরের যুদ্ধ হবে, ঠিক আছে, কিন্তু কিছু পথ এমন অতিক্রম করে অল্পদিনের মধ্যে এমন পরিবেশ তৈরি হল, অতঃপর এই যুদ্ধ হল। এই যুদ্ধে কাফিররা প্রস্তুতি নিয়ে যুদ্ধের সরঞ্জামসহ পরিপূর্ণ বাহনসহ পরিপূর্ণ খাবারসহ সব কিছু নিয়ে এসেছিল। সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ঘটনাবলী আমি দেখলাম, একদিকে এই সব অবস্থা ছিল, আর এটাও দেখা উচিত পরবর্তীতে মদিনা পাকে কে থাকবেন, এবং পাশাপাশি মুনাফিকেরাও ছিলেন, তাদের প্রতারণার ব্যাপারেও সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম অবগত ছিলেন। তারা যদি ধোকা দেয় এবং পরে যদি কোনো প্রবলেম হয় তবে কি হবে, অতঃপর কীভাবে প্রতিমধ্যে কতক সাহাবায়ে কিরাম আলহেমুর রিদওয়ানকে মদিনা মুনওয়ারার দায়িত্ব অর্পণ করলেন, গভর্নমেন্ট অর্থাৎ মদিনা মুনওয়ার সার্বিক ব্যবস্থাপনা কারো নিকট অর্পণ করলেন যে দেখাশোনার জন্য। বদরের যুদ্ধ সম্পর্কে যতটুকু অধ্যয়ন করেছি তাতে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কৌশল ছিল লক্ষণীয়। বের হওয়ার পূর্বে, পথে, সেখানে পৌঁছার পর পরামর্শ, আল্লাহর নিকট যে দোয়া করা হতো এবং যে দৃঢ়তা, ডিসিপ্লিনও, লাইন সোজা করা ইত্যাদি। এই যে, কেননা এটা তো প্রথম যুদ্ধ ছিল এভাবে, এবং তাতে সংখ্যাও অনেক কম, বাহ্যিক দৃষ্টিতে স্থানটি তাদের জন্য উপযোগী, আমাদের জন্য উপযোগী নয়। বদরের যুদ্ধে আল্লাহ তাআলার এই সাহায্য এসেছিল, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন এবং বৃষ্টির কারণে কাফিরদের স্থানটি পিছলা হয়ে গেল এবং মুসলমানদের পা অটল থাকল এবং আমাদের সংখ্যা বেড়ে গেল। এমন সাহায্য এসেছিল, চমৎকার সাহায্য এসেছিল, অনেক উচ্চ পর্যায়ের সাহায্য এসেছিল, কোরআনে পাকে আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের উপর তন্দ্রার প্রভাব দান করলেন, হালকাভাবে নিদ্রা ভাব। এমন হয় না, এটা সেই মুহূর্ত, দেখুন আতঙ্কের মধ্যেও নিদ্রা কিভাবে আসবে, আতঙ্কের মধ্যে নিদ্রা আসে না। আল্লাহ তাআলা তাদের উপর হালকা নিদ্রার প্রভাব দান করলেন এবং একই সাথে সকলকে নিদ্রার প্রভাব দান করলেন, এবং সামান্য নিদ্রার প্রভাব যা দান করলেন, আর তা যখন শেষ হল, যেভাবে মানুষ ফ্রেশ হয়ে যায়, আরে ভাই ঘুম ভালো হলো, উঠে গেল, এমন করলেন। অর্থাৎ বৃষ্টির মাধ্যমে সাহায্য আল্লাহ তাআলা দয়া করলেন, ফ্রিস্তাদের মাধ্যমে সাহায্য, তন্দ্রার মাধ্যমে সাহায্য, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ছিলেন, তিনি দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, এবং এত দোয়া করলেন, এত দোয়া করলেন যে তার পবিত্র কাঁধ মুবারক হতে চাদর নিচে তশরিফ নিয়ে আসলো, সিদ্দিকে আকবর সেটা তুলে কাঁধ মুবারকের উপর রাখলেন। তো এভাবে বদরের যুদ্ধের কিছু অবস্থা ছিল, এবং সাহাবায়ে কিরামের শহীদগণের সংখ্যা আমার স্মরণে নেই। অবশ্যই কাফিরদের বিরাট একটা সংখ্যা মারা গিয়েছিল, 70 জন কাফির বন্দী হলো, এতটুকু আমার স্মরণে আছে।
জি কল।
হুজুর, আপনার দরবারে আমার এই প্রশ্নটা ছিল যে আপনার প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ আমরা দেখি, মানুষের মধ্যে এমন কিছু খারাপ অভ্যাস থাকে যেগুলো লোকেরা শোনার পর তার সাথে কথাবার্তা বলে না, তোমার খারাপ অভ্যাস বের করে দাও। আমাদের পরিবেশ আমাদের ঘরের বাইরে এত খারাপ যে কেউ ভালো কথা বলে না, তখন চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যখন আপনার কাছে বসি, আপনার সংস্পর্শে বসি, তখন আর যেতে ইচ্ছা করে না, এবং যখন অন্য পরিবেশে যাই তখন সেই মন্দ অভ্যাস আবার প্রবেশ করা শুরু করে। এই ব্যাপারে আপনার পরামর্শ দান করুন, কিভাবে মানুষের ভিতর থেকে খারাপ অভ্যাস দূরীভূত হবে।
আল্লাহ আল্লাহ, দেখুন পরিবেশ পরিবর্তনের ফলে স্বভাবও পরিবর্তন হয়, এটাই হলো বাস্তব, এটাই হলো নেচার, এটা আপনাকে মানতে হবে। নিজের পরিবেশকেও ঠিক রাখুন এবং নিজেকে সিরিয়াস করে নিন, যে কোনো উপায়ে আমাকে এটা পরিবর্তন করতে হবে। আমির আহলে সুন্নাত বেশ কয়েকবার মাদানী মুজাকারে বলেছিলেন যে এটা রিয়াজতের মাধ্যমে হয়, চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে হয়, গম্ভীর হলে হবে ইনশাআল্লাহ, তবে পরিবর্তন দেখতে পাবেন। আপনি চেষ্টা চালিয়ে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তো।